29 অক্টোবর 2019, তারজমানে কাবির আরবিল্লাহ শেখুল হাদিস শেখুল উলামা হযরত মাওলানা শাহ আব্দুল মতিন বিন হুসাইন সাহেব দামত বারাকাতুহুমের বাদ ফজর জিকিরের মজলিসের পর আজিম শান ইসলাহি বায়ান খানকা ইমদাদী আশরাফিয়া ঢাল কানগর ঢাকা।
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين صدق الله مولانا العظيم। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দেন, আহকামে শরীয়তের ইত্তেবার তৌফিক দান করেন, বেশি বেশি আল্লাহ পাকের জিকির করার তৌফিক দান করেন, হামেশা সুন্নত মোতাবেক চলার তৌফিক দান করেন, নিজের আখলাককে আখলাক চরিত্রকে সুন্দর এবং নির্মল বানানোর তৌফিক দেন, আল্লাহর বন্দাদের সঙ্গে সদাচার সদ্ব্যবহার এর তৌফিক দান করেন, যে কোনো মখলুককে কষ্ট দেওয়া থেকে ডেকার হক নষ্ট করা থেকে আল্লাহ আমাদের হেফাজত করেন। আমার ভাইরা, আল্লাহকে পাওয়ার জন্য যখন ফিকির পয়দা হয়, বুঝ পয়দা হয়, তো মানুষ সর্বহালতে আহকামে শরীয়তের তাবেদার থাকে। আমার মালিকের হুকুম যা, আল্লাহ পাকের হর হুকুমের সামনে আমি মাথা নত করব, আল্লাহ তাআলার হুকুম মোতাবেক চলব, আল্লাহ পাকের পছন্দ মোতাবেক চলব, আল্লাহ পাকের পছন্দের বাইরে আমি যাব না, আল্লাহর পছন্দ আল্লাহর মর্জির অধীন রাখবো আমার জিন্দগিকে, আমার এক একটা মুহূর্তকে, এক একটা নিঃশ্বাসকে। কী করো ভাই, তুমি জিকির করতেছো না তেলাওয়াত করতেছো? কী করতেছো বলো, কী করতেছো? হ্যাঁ, কী করতেছো কথা বলো না কেন? কী বলে? আরে মিয়া, ঠোঁট নাড়া দিছিলে কি জিকির না তেলাওয়াত? কথা বলো না কেন পরিষ্কার? আরে বয়ানের মধ্যে তুমি জিকির করতেছিলা কিনা? আমি যেটা জিজ্ঞেস করি সেটার জবাব দাও। যাও, উঠো, পিছিয়ে যাও, পিছনে যাও, একদম যাও, উঠো। বেশি বুঝে মিয়া, দিন বেশি বুঝো। বয়ানের ভিতরে জিকির করা জায়েজ? বয়ানের মধ্যে তো কোনো জিকির করা চাই না। বয়ান মজলিসে বসো, বয়ান শোনো, জিকির করো তো আলোক এক জায়গায় যাও। বয়ানের মাঝখানে কোনো জিকির তেলাওয়াত কোনো কিছু না করেছে, বয়ানের মধ্যেও বসে আছে সামনে একদম, আবার ঠোঁট নড়াইতেছে লাগাতার, প্রশ্ন করলে উত্তর দেয় আরেকটা। কে বলছে তোমাকে এখানে আসার জন্য? কোত্থেকে আসছো? কথা বলে না, কোত্থেকে আসছো মিয়া? হ্যাঁ, কিসের জন্য আসছো? এসলাহের জন্য না নিজের মন মতো চলার জন্য? ফের তো নিজের মন মতো কেন চলো? বসছো একদম সামনে এসে, জিকির মজলিস চলাকালে জিকিরের যখন বয়ান হয় কোনো জায়গাতে, সেখানে কোনো জিকির তেলাওয়াত কোনো কিছু সেখানে না করেছে, কথা বুঝো নে? হ্যাঁ, হজ থাকিয়ে উম্মত তাহানবী এসলা ইনকিলাব উম্মত কিতাবের মধ্যে লিখছেন যে কোরআনে পাক তেলাওয়াত করা হয় তখন ধ্যানের সাথে শোনা চাই। হযরত থানভী লিখছেন যে কোরআনে পাকের এই আলফাজের তেলাওয়াত যদি ধ্যানের সঙ্গে শোনা ওয়াজিব, তাহলে সে কোরআনের মর্ম যেখানে বয়ান হয় তো সেখানে কি শোনা ওয়াজিব না? হ্যাঁ, এই মশলার ব্যাপারে অনেকেই বেখবর। হ্যাঁ, খুব আমলওয়ালা হয়ে যেতেছে, বয়ান চলতেছে, ওখানে জিকির চলতে, জিকির জারি রাখছে জবানে, খুব জিকিরওয়ালা সাচ্ছ মিয়া, শরীয়তের হুকুমের খেলাফ করতেছ আর নিজেকে মনে করতেছ আমি খুব আমলওয়ালা। এজন্য এলেম জরুরি, এলেম ছাড়া আমল সই হয় না। কি বলতেছি তমাম পরেশান করে ফেলছে এই মানুষটা। হ্যাঁ কি বলতেছিলাম ভাই বলো। হ্যাঁ, যার ভিতরে আল্লাহকে পাওয়ার ফিকির পয়দা হয় হামেশা সে শরীয়তের আহকামের তাবেদার থাকে, নিজের খেয়াল মতো নিজের জজবা মতো সে চলে না। এজন্য সর্বহালতে এটা খেয়াল রাখা চাই এই হালতে আল্লাহ পাকের হুকুম কি, এখানে কোনটা আমার করণীয় কোনটা আমার বর্জনীয়। কি কথা বুঝে আসে না? না, অনেকে মনে করে যে পাগড়ি বাঁধলে আল্লাহকে পাওয়া যায়, অথচ এখনো গীবত ছাড়ে নাই, এখনো মিথ্যা ছাড়ে নাই, হ্যাঁ এখনো কুদৃষ্টি ত্যাগ করে নাই। তো এই খালি পাগড়ি বাঁধলে আর জিকির করলে আল্লাহকে পাবে? সে পাগড়ি বাঁধা তো মুস্তাহাব আমল, জিকির করা তো এক মুস্তাহাব আমল, নফল আমল, হ্যাঁ না? আর সে গুনাহ ত্যাগ করা তো ফরজে আইন, একটা মাত্র গুনাহের অভ্যাস যার থাকবে সে আল্লাহ পাকের ওলি হইতে পারবে না। কথা বুঝে আসতেছে ভাইরা? হ্যাঁ, তো আল্লাহকে আমরা পাইতে চাই কিনা, সকলের এই ফিকির আছে কিনা, এই আরজু এই আকাঙ্ক্ষা আছে কিনা, এ ভাই আমি আল্লাহকে পাইতে চাই। তো আল্লাহকে পাওয়ার তরিকা হলো যে আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলা। আল্লাহ আল্লাহকে পাওয়ার তরিকা কি? আল্লাহর মর্জির বাইরে চলা। হ্যাঁ, কীভাবে চলা চাই? আল্লাহকে পাইতে হলে আল্লাহ পাকের মর্জি মোতাবেক চলা চাই, আর আল্লাহ পাকের অসন্তুষ্টির রাস্তা থেকে হামেশা বিরত থাকা চাই। কোনো হালতেই আল্লাহ পাকের অসন্তুষ্টির মধ্যে লিপ্ত না হই, হ্যাঁ না? জবান না গুনাহে লিপ্ত হয়, চোখ না গুনাহে লিপ্ত হয়, কান না গুনাহে লিপ্ত হয়, অন্তর না ভিতরে ভিতরে গুনাহে লিপ্ত হয়, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ না গুনাহে লিপ্ত হয়, না আল্লাহ পাকের হক নষ্ট করি, না আল্লাহর কোনো মখলুকের হক নষ্ট করি, না আল্লাহকে নারাজ করি, না আল্লাহ পাকের কোনো বান্দাকে কষ্ট দিই। হ্যাঁ, একজনকে অন্যায়ভাবে কষ্ট দেওয়া, লাঞ্ছিত করা কীভাবে জায়েজ, কীভাবে সই, হ্যাঁ না? সর্বহালে এই বিষয়ের উপর খেয়াল রাখা চাই যে হুকুকুল্লাহ আমার দ্বারা নষ্ট না হয়, আল্লাহর হক, আর হুকুকুল ইবাদ আল্লাহর বান্দাদের হক নষ্ট না হয়, এটার খেয়াল রাখা চাই হামেশা। কোনো মানুষ কোনো মখলুকের হক আমার দ্বারা নষ্ট না হয়, এটার খেয়াল রাখা কর্তব্য। তো এক তো এই জিনিস যে যেটা শরীয়তে বাধ্যতামূলক সেটার উপরে হামেশা খেয়াল রাখি, সেই মোতাবেক নিজের আমল রাখি। আর এক জিনিস হলো যে বেশি বেশি আল্লাহ পাকের জিকিরওয়ালা জিন্দগি বানানো। খামোখা কথাবার্তা, অনর্থক আলাপ আলোচনা, হ্যাঁ করতে থাকা শুনতে থাকা যে এসা না করা চাই, এটা তো গাফলতের আড্ডা হলো। অনর্থক কথাবার্তার মধ্যে যদি ব্যাপক মশগুল থাকে মানুষ, এটা গাফলতের আড্ডা, মাঝগালায় গাফলত, গাফলতের আড্ডা, এর থেকে বাঁচা চাই। আল্লাহ পাকের জিকির বেশি বেশি করা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। আল্লাহ পাক বলছেন যে তোমরা যারা আমাকে চাও, আমাকে মানো, আমাকে চাও, আমাকে পছন্দ করো, তো আমার সঙ্গে সম্পর্ক কায়েম করছো, তোমাদের কাজ হলো বেশি বেশি আল্লাহ পাকের জিকির করা। হ্যাঁ, এই জন্যই এই আয়াতে পাক থেকে প্রমাণিত হয় যারাই আল তালেবে মাওলা হবে, যারাই সাহাবী নিসবত হবে, তাদের জিন্দগি বেশি বেশি জিকিরওয়ালা হবে। হ্যাঁ, আল্লাহ তাআলার জিকিরের আমাদের আল্লাহ পাক তৌফিক দান করেন। আর এক জিনিস কি, ইত্তেবায়ে সুন্নত। হ্যাঁ, ইত্তেবায়ে সুন্নত, সুন্নত তরিকা মোতাবেক চলি সব জায়গাতে, সব হালতে, সব বিষয়ে সুন্নত তরিকা কি সেটা জানার চেষ্টা করি, সুন্নত মোতাবেক নিজেকে বানাই, সুন্নত মোতাবেক নিজের ঘর বাড়ি বানাই, ঘরের লোকদেরকে সুন্নত তরিকা শিখাই, নিজের আপনজন প্রিয়জনদেরকে সুন্নত তরিকা বাতলাইতে থাকি, শিখাইতে থাকি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। হ্যাঁ, দাঁত পরিষ্কার রাখা সুন্নত নাকি কালা কালা বানায় রাখা সুন্নত? কথা বলে না, দাঁতকে লাল বানায় রাখা সুন্নত, কালা বানায় রাখা সুন্নত নাকি পরিষ্কার রাখা সুন্নত? রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আসসিওয়াক মাথরাতুন লিল ফাম, যে মেসওয়াক দ্বারা এই মুখ পরিষ্কার হয়, পবিত্র হয়, মেসওয়াকের বরকতে। তো মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা সুন্নত, পোশাক পরিষ্কার পরিচ্ছন্ন রাখা এটা সুন্নত, তাই না? তো যেখানে পোশাক পরিচ্ছন্ন, পোশাক পরিচ্ছদ পরিচ্ছন্ন রাখা সুন্নত, এমনকি ঘরের আশপাশ, ঘরের আঙ্গিনা সেগুলো পরিচ্ছন্ন রাখা সুন্নত, তাহলে নিজের মুখের মধ্যে দাঁত, হ্যাঁ না, ঠোঁট এবং দাঁত এগুলোকে কালা কালা বানায় রাখা, লাল বানায় রাখা, এটা কীভাবে সুন্নত তরিকার সঙ্গে মিল হইতে পারে? হলো হয়। এজন্য যারা পান খাওয়ার অভ্যস্ত তাদের উচিত যে দাঁত পরিষ্কার রাখা। এই ব্যাপারে বড় বেখেয়ালি হয়, বড় বেফিক্রি হইতে থাকে যে পান খাওয়া হইতেছে, ওদিকে দাঁত নষ্ট হয়ে গেছে পান খাইতে খাইতে। এমন না হওয়া চাই। কোনো নবীর ব্যাপারে কি এটা ভাবা যায়, নবী পান খাইতে খাইতে দাঁত নষ্ট করে ফেলবেন? হ্যাঁ, যে উম্মত আমিও শুরু করলাম এমন পান খাওয়া যে দাঁত কালা করতেছি, তোমরাও আমার এই সুন্নত তরিকার ইত্তেবা করো, এমনটা কোনো নবীর ব্যাপারে ভাবা যায়? নবীরা তো তহারত এবং নাজাফতের পুতলা হইতেন, হ্যাঁ, পবিত্রতা এবং পরিচ্ছন্নতার একদম মূর্ত প্রতীক হইতেন, জিন্দা নমুনা হইতেন, হ্যাঁ না? সেজন্য সেটারও খেয়াল রাখাচ্ছে। এখন এই আমেরিকার প্রেসিডেন্টের সামনে, আমেরিকার পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে গিয়া আপনি হাজির হলেন যে মুসলমানদের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে কথা বলবেন, আপনি কথা বলতেছেন দাঁত কালা, কি ভাই এটা কি আমরা কেউ পছন্দ করব? এখন যদি পত্রিকায় ছবি আসে যে আমাদের মুসলিম জাতির প্রতিনিধির ওখানে পরাশক্তির বড় বড় ক্ষমতাধরদের সঙ্গে কথা বলার সময় দাঁত কালা কালা ছিল, তো এইটা কি আমাদের কারো পছন্দনীয় হবে? হ্যাঁ, আর যদি এই সুরত হয় যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম জীবিত থাকতেন আর আমাদের এখান থেকে কোনো মুসলিম জাতি, মুসলিম দেশের প্রতিনিধি গেল, রসুল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সঙ্গে কথা বলতেছে আর পান খাইতেছে, দাঁত সব কালা কালা, হ্যাঁ, অথবা কথা বলতেছে মুখের থেকে দুর্গন্ধ আসতেছে, এটা কি কোনোভাবে পছন্দনীয় হইতো? এবার বোঝা গেল এরকম না করা চাই, এরকম না হওয়া চাই, এইভাবে না চলা চাই। অনেকে পান খাইতে খাইতে ঘুমিয়ে যায়, এতে দাঁত নষ্ট হবে না? দাঁত নষ্ট হবে, জিহ্বা নষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হবে, গলার আওয়াজ নষ্ট হবে, পেরে এরকম করা কীভাবে সই? স্বাস্থ্যের প্রতি রেয়ায়ত রাখাও সুন্নত তরিকা, কথা বুঝতেছেন আমার? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাহ আল ইসলাম বলছেন যে পাঁচ জিনিসের কদর করো পাঁচ জিনিসের আগে, ইকতানিম খামসান কাবলা খামস, তার মধ্যে এক নম্বর কি সিহাতাকা কাবলা সাকামিকা, তোমার স্বাস্থ্যের তুমি গুরুত্ব দাও, স্বাস্থ্যের খেয়াল রাখো, স্বাস্থ্যের কদর করো, হ্যাঁ না, অসুস্থ হওয়ার আগে। তো সুস্থতার রেয়ায়ত রাখা তো সুন্নত তরিকা ভাই। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সিহাতা ওয়াল ইফাতা ওয়াল আমানাতা ওয়া হুসনাল খুলুক ওয়ার রিযা বিল কদর। একে হাদিসে কতগুলো বিষয় দোয়া করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সিহা, ইফা, হ্যাঁ, আমানা, তারপরে ওয়ার রিযা বিল কদর আর ওয়া হুসনাল খুলুক ওয়ার রিযা বিল কদর, পাঁচটা, পাঁচ জিনিস চাইছেন এক দোয়ার মধ্যে। তার নম্বরে এক নম্বর কি? হ্যাঁ, সেহা, এক নম্বর নিজের সুস্থতা, সুস্বাস্থ্য, এটা চাইছেন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো নবীর নজরে এটা এক নম্বরে, এটা গুরুত্বপূর্ণ জিনিস। তো এটা এক নম্বরে কীভাবে হলো? হ্যাঁ, তকদিরের উপরে সন্তুষ্ট থাকার চেয়ে এটার গুরুত্ব বেশি তো কীভাবে হইতে পারে? যে মুসলমান তকদিরের উপর বিশ্বাস তো রাখবে, কি কথা বোঝেন নাই? তো ইফতের উপরে সেহতের গুরুত্ব কীভাবে হইতে পারে? ইফত পবিত্র চরিত্র, নির্মল চরিত্র, নির্দাক চরিত্র, সেটার গুরুত্ব বেশি না স্বাস্থ্যের গুরুত্ব বেশি? কথা বুঝে না, নির্দাক চরিত্রের গুরুত্ব বেশি। কিন্তু রসুল্লাহ সাল্লাহ আলাইসাম এক নম্বরে স্বাস্থ্যের কথা উল্লেখ করছেন কেন? যে ওইগুলোর তো প্রত্যেক মুসলমানই খেয়াল রাখা স্বাভাবিক, আমি কেন দূষিত চরিত্র বানাবো? আমি আমার জন্য কিভাবে সম্ভব তকদির উপর রাজি থাকবো না, কি কথা বুঝেন নাই, আমার জন্য কিভাবে সম্ভব পদাকলা কি করব, হ্যাঁ আমার জন্য কিভাবে সম্ভব আরেকজনের হক নষ্ট করব, আমার না যেটা, তো সেগুলোর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকেও কিন্তু সবচেয়ে বেশি বেখেয়ালি এবং গাফলত থাকে স্বাস্থ্যের ব্যাপারে, এটার কোনো গুরুত্বই নেই, খেয়াল থাকে না, এজন্য এটাকে এক নম্বরে আনছেন যাতে এটার প্রতি খুব নজর হয়, যে তোমরা যেটার খেয়াল করো না সেটার আমি এক নম্বরে আনলাম, এখনো খেয়াল করবো না, শুনতেছো ভাইয়েরা, যেটার ব্যাপারে বেখেয়ালি থাকবে যে কি আনছো এগুলি, এটা তো বাসি খাইলে পেটে ব্যথা হবে, নষ্ট নষ্ট লাগে, আর রাগ বিসমিল্লা করে খায় নি, নষ্ট যেটা সেটা সেটার উপর বিসমিল্লা পড়তে বলছে কে তোমারে, কি কথা বোঝো নাই, যে তরকারি নষ্ট হয়ে গেছে এটা খায়া অসুস্থ হওয়ার আশঙ্কা, সেটা খাওয়ার জন্য বিসমিল্লা বলতে পড়তে বলছে কোন কিতাবে তোমাকে, কে বলছে, কে তালিম করছে তোমাকে, তোমার এই খেয়াল গলত খেয়াল, কি কথা বুঝতেছো ভাইরা, না যেটা ভালো জিনিস সেটার উপর বিসমিল্লা পড়ো, নষ্টটারে খায়া অসুস্থ হওয়ার জন্য বিসমিল্লা পড়তেছো, এই সুন্নত তুমি কোন কিতাবে পাইছো, তোমার এই বুঝ গলত বুঝ ভুল বুঝ, কি কথা বুঝতেছো ভাইরা, হ্যাঁ তো সুস্থতার হামেশা খেয়াল রেখেছে হযরত হাকিমুল উম্মত থানভী, ছোট আলেম ছিলেন অনেক বড় আলেম, হ্যাঁ আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, ফকিহ ছিলেন, মুফাসসির ছিলেন, মুজাদ্দিদ ছিলেন, সেই হযরত হাকিমুল উম্মত থানভী লিখছেন যে সকালবেলা এই ফজরের নামাজ পড়ে যে যার নামাজে বসে থাকা নিজের জায়গায় বসে থাকা এশাকের অপেক্ষায়, এটাও মুস্তাহাব আমল, হ্যাঁ না, কিন্তু এর চেয়ে বেশি গুরুত্ব হলো নিজের স্বাস্থ্য রক্ষার জন্য হাঁটাহাঁটি করতে যাওয়া, তাফরি করতে যাওয়া, সেটা এর চেয়ে বেশি সওয়াবের আমল, কামালাত আশরাফিয়া কিতাবে হযরত হাকিমুল উম্মত থানভী লিখছেন, নবরুল্লাহ মরকাদাহু, আমাদের আকাবের দিন দিন বুঝতেন নিজের জজবার দ্বারা না, কোরআন সুন্নার আলোকে, কথা বুঝে আসছে, যারাই নিজের দিন বুঝতে শুরু করছে জজবার আলোকে তারা ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, উম্মতকে ক্ষতিগ্রস্ত করে ফেলছে, নিজের জজবাকে দিন মনে করে, হ্যাঁ দিনের ব্যাখ্যা করে নিজের জজবা দিয়া, কোরআন সুন্নার এলেম দিয়া না, এই সকল মানুষ নিজেও ক্ষতিগ্রস্ত হয় দিনের নামে, উম্মতেরও ক্ষতি করে দিনের নামে, কথা বুঝতেছেন ভাইয়েরা, হ্যাঁ অনেকে হাত আতর দেয়, আতর নেয় ডান হাতে, হাতের তালুতে, আগে হাতের তালুতে নিবে, হ্যাঁ না ভাই হাতের তালু পাতেন, হাতের তালুতে দিবে, ভাই হাতের তালুতে কি জন্য দেও, হাতের তালুতে নেওয়ার কোনো কিতাবে লিখছে, কোনো হাদিস শরীফে আছে, আতর হাতের তালুতে নিয়ে ফের এটা তোমার গা কোর্তায় লাগাও গায়ে লাগাও, আতর যদি হাতের তালুতে নেও আতর তিতা না, তে আতর লাগাইলা, হ্যাঁ না দুপুরে গোসল করছো নামাজ পড়তে যাইবা আতর লাগাইছো হাতের তালুতে লাগাইছো, হ্যাঁ এরপরে মাশাআল্লাহ খাইতে আসলা, এখন খাইতে পড়ছো তিতা লাগে, ভাত মুখে দিলে তিতা লাগে, তরকারি মুখে দিলে তিতা লাগে, মাছ মুখে দিলে তিতা লাগে, এখন এই যে এক জজবা আতর হাতের তালু তেল, এটা তুমি পাইছো কোন কিতাবে, কি ফতোয়া স্বামীতে লিখছে না আলমগিরিতে, কি কথা বোঝো নাই, যদি কোনো কিতাবে পাও তো ফোকাহায় কেরাম লিখছেন ঠিক আছে, দলিলের আলোকে কোরআন সুন্নাহর আলোকে লিখবেন, আর না হলে তোমার জিজ্ঞেস করলে কি ব্যাপার, একজন আমাকে আতর দিতে লইছে বুড়া মানুষ, তো বলে হাত পাতেন তালুতে পাতেন, আমি বললো কেন তালুতে কি জন্য, হাতের তালু কি জন্য, সুন্নত এটা মুস্তাহাব এটা, বলে মুরব্বীর কথা রাখতে হয়, আমি বলি সবচেয়ে বড় মুরব্বী রসুল্লাহ সাল্লাহ আলাই ইসলাম, আল্লাহ রসুল সাল্লাহ আলাই ইসলামকে অনুসরণ করতে বলা হয়েছে, আপনার হুকুম মানতে হবে কিসের জন্য, চুপ করে রয়েছে আমি দিলে এইখানে দেন এই হাতের পিঠে, বলে কেন এইখানে নিতে গেছে কে, ওইটা এজন্য তরক করতে তরক করা দরকার যে এইরকম বিনা দলিলে তালুতে নিতে থাকার এই অভ্যাস বানানোর কারণে এখন লোকেরা এটা মনে করতে শুরু করছে যে সব দিনদার মানুষরা ব্যাপকভাবে দেখে ডান হাতের তালুতে আতর লয় তাহলে নিশ্চয়ই এটা সুন্নত হবে, তো যেটা সুন্নত না সেটাকে সুন্নত মনে করতে শুরু করলে তখন সেই আমল তরক করাছে, সেটা না করাছে। কি কথা বুঝেন নাই? কি আলোচনার এই আলোচ্য বিষয় কি এখানে? যে আমল করব সুন্নত মোতাবেক, নিজের জজবা মোতাবেক না, জজবাকে দবায়া দিব আর দিনের এলেমকে মাথার উপর রাখব, দিনের এলেমকে মাথার উপর রাখব। জজবা মোতাবেক কাজ না করা, জজবাকে দিনের এলেম দ্বারা যাচাই করা চাই। হ্যাঁ, অনেক আলেম মানুষও যারা এমনি জাহেরিভাবে মাদ্রাসায় পড়াশোনা করছেন, তো এরকম অনেক জজবাওয়ালার দ্বারা প্রভাবিত হয়ে যান। জজবাওয়ালার দ্বারা প্রভাবিত হইতে নাই, আর সে সেখানে এই পেরেশানি থেকে বাঁচার রাস্তা হলো যে আমাদের আকাবের দিনের নজরে কোরআন সুন্নার আলোকে এটার তাহকিক কী, এটার ব্যাখ্যা কী, ফয়সালা কী, আকাবের দিনের নজরে এটার ফয়সালা কী, এটার ব্যাখ্যা কী, হ্যাঁ সেটা আমাদের জানতে হবে, তো ফের ইতমিনান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। আর না হলে ভাই এক মজলিসে বসে ভাই আপনি কি বলেন, বা আমারও মনে হয় যে ঠিক তো ঠিক আছে লাগে, ঠিক আছে লাগে, এটা কি এলেম? আমারও খেয়াল যে ঠিক আছে লাগে। হ্যাঁ, দক্ষিণবঙ্গে এক মাদ্রাসায় গেছি বহু বছর আগে, তো ওই মাদ্রাসা মশহুর যে ওই এলাকায় ফতোয়া এলাকায় ওই মানুষ ওইখান থেকে ফতোয়া নেয়, তো আমি ওই মাদ্রাসায় গেলাম, তো আমি বললাম যে ভাই আমি অবসর ছিলাম, বললাম যে ভাই আপনাদের এখানে ফতোয়া স্বামী কি আছে? বলল না আমাদের এখানে ফতোয়া স্বামী নাই। আচ্ছা, তো বললাম যে ফতোয়া দারুলুম বা ফতোয়া মাহমুদিয়া, হ্যাঁ না, ফতোয়া রহিমিয়া, এমদাদুল ফতোয়া, এগুলো কোনোটা আছে নাকি? বললেন না কোনোটা নেই। আমি বললাম কোনো আরবি উর্দু কোনো ফতোয়ার কিতাব কি নাই এখানে? একটু মোতালা করতাম, বললেন না আমাদের তো কোনো ফতোয়ার কিতাব এখানে নাই। বললাম ভাই কেন, আমি তো শুনছি যে বহু মানুষ আপনাদের এখানে ফতোয়ার জন্য আসে, তো আপনারা কেমনে ফতোয়া দেন? হাসলেন ওনারা, নায়েব মোতাহিম সাহেব হাসলেন এবং বললেন যে যখন কেউ মশলা নিয়ে আসে তা আমরা নিজেরা হুজুররা একসাথে বসি যে কি খেয়াল বলেন দেখি এটা কি রকম ব্যাপার, মশওয়ারা করে পরে আমরা ফয়সালা করে দিই। ইন্নাল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, খুব পুরানা পরিচিত আলেম মানুষ, মহব্বত করে আমাকে, আমিও মহব্বত করি। আমি বললাম ইন্নাল্লাহ, আপনারা কী কাজ করেন এইভাবে ফতোয়া দেয়? আরে দশ বিশটা ফতোয়ার কিতাব মোতালা করলেও তো ফতোয়া দেওয়া যায় না যতক্ষণ এই ব্যাপারে বসিরত এবং মালাকা এবং ইতমিনানে কামেল হাসিল না হয়। কী করেন এটা আপনারা, চুপ করে বসে আছে, কি কথা বুঝুন নাই? এইভাবে মানুষ নিজেরাও ক্ষতিগ্রস্ত হয়, উম্মতকেও ক্ষতির মধ্যে ফেলে। হ্যাঁ, আল্লাহ আমাদের হেফাজত করেন। হ্যাঁ, ওলামায়ে দ্বীনের নিকট এই মাসায়েলের কিতাবাদি থাকা চাই। হ্যাঁ, বিশেষ করে যারা ইমাম সাহেব, খতিব সাহেব, তাদেরকে মানুষ মাসায়েল জিজ্ঞেস করেন, এজন্য ইমামদের কাছে কিতাব থাকা চাই। এবং আরেক বিষয়, ইমাম খতিব এদের এই বিষয়ে পাকা অভ্যাস রাখা চাই, যখন আমার সামনে কোনো নিজের বিষয় আসে আমি জানি না, অথবা মুসল্লিরা বা মুসলমান ভাইয়েরা ভাই বোনেরা কেউ জিজ্ঞেস করতে চান, জিজ্ঞেস করেন কোনো বিষয় যেটা আমার জানা নেই, হামেশা অভ্যাস রাখা চাই পাকা কোনো মুফতির নিকট জিজ্ঞেস করা, তার নিকট থেকে যাই না ফের মশলা বল, বস হয়ে গেল, আমার নাম কামানো তো উদ্দেশ্য না, আল্লাহ পাকের দিন মোতাবেক চলা এবং চালানো সেটা হলো উদ্দেশ্য, আল্লাহ খুশি হয়ে যান, আল্লাহ রাজি হয়ে যান। হ্যাঁ, এজন্য সে কোনো এরকম দেশের পাকা পাকা মুফতি যারা, যাদের সম্পর্কে ইয়াকিনিভাবে জানা আছে, ইনি বিনা তাহকিকে কখনো মশলা বলেন না, কি কথা বুঝেন নাই? হ্যাঁ, তো এইরকম পাকা মুফতিদের সঙ্গে যোগাযোগ রাখা চাই, সম্পর্ক রাখা চাই, তাদের নিকট জিজ্ঞেস করা চাই। অনেক বছর আগে, মনে হয় যে দশ বারো বছর বা আরও বেশি আগে, এক মুফতি সাহেবের নিকট আমি ফোন করলাম যে ভাই এই ব্যাপারে মশলা কি, তো উনি বললেন যে আমার খেয়াল যে এরকম হবে মশলাটা। আমি বললাম খেয়ালের নাম মশলা না তাহকিক? তাহকিক যেটা সেটা কিতা, যেটা মুফতিয়ান একরাম ফুকাহা একরাম লিখছেন সেটা মশলা, তা আপনি খেয়াল বলতেছেন যে সেটা কি, এটার কি অর্থ? আপনার তো খেয়াল করা উচিত যে যে আপনার মশলা জিজ্ঞেস করছে সেও তো মাদ্রাসায় কিছুদিন পড়াশোনা করছে। হ্যাঁ, তা আপনি খেয়াল বলতেছেন আমার খেয়াল এরকম, এটা কি ভুল হয়ে গেছে? কথা বুঝতেছেন, নাম বললে আশ্চর্য হবেন। তো এই জন্য আমি বললাম যে যে কোনো মুফতি সাহেবকেও মাসালা জিজ্ঞেস করতে নেই, ওই মুফতি সাহেব যিনি মাসলা বলার ব্যাপারে একদম পাকা, যে তাহকিক ছাড়া মশলা বলবেন না। যারা খেয়ালের উপর মশলা বলেন তারা অনেক বড় অ্যাক্সিডেন্ট করতেছেন, অনেক বড় অন্যায় কাজ করতেছেন। এই অবস্থা থেকে তওবা করা ওয়াজিব, কি কথা বুঝেন না? হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি যখন মশলা বলতেন নিজের খেয়াল থেকে বলতেন, মাওলানা রশিদ আহমদ গঙ্গুই রহমতুল্লাহ আলাইহি মশলা বলতেন নিজের খেয়াল থেকে বলতেন, মুফতি মাহমুদ হাসান গঙ্গুই রহমুল্লাহ মশলা বলতেন নিজের খেয়াল থেকে বলতেন, না তাহকিকের আলোকে বলতেন। হ্যাঁ, তাহকিকের আলোকে মশলা বলা চাই। হ্যাঁ, আমি মুফতি সাহেব হয়ে গেলাম মশালান, এখন আমার মানুষের মশলা জিজ্ঞেস করলো, তা আমি আমার জানা নাই, দেখুন আমি কেমনে বলি জানা নাই, তো আমার সরম। হ্যাঁ, এটা ভুল, এটা অহংকার যদি এরকম সরম বোধ হয়। বরং আমাদের আকাবের তো লা আদ্রি লা আদ্রি একই মজলিসে বারবার বলা, এটা তাদের এলিমের শান ছিল। ভাই মশলা তো আমার জানা নেই, ভাই মশলা তো আমার জানা নেই। আমাদের দেশে এক বিখ্যাত মুফতি ছিলেন, বড় আলেম দিন ছিলেন, হযরত মুফতি আব্দুর রহমান সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি বসুন্ধরা মাদ্রাসার প্রতিষ্ঠাতা। না তো উনি এক মুফতি সাহেব হুজুর একবার দাওয়াতুল হকের ইজতেমা যাত্রাবাড়ি মাদ্রাসাতে দফতরে ইহতেমামে বসা ছিলেন। আমাদের ঢালকানগরের হযরত মাওলানা হেমায়েত সাহেব হুজুর ওনাকে আমার সামনে মাসলা জিজ্ঞেস করলেন, একটা মাসলা জিজ্ঞেস করলেন, পরে বললেন যে এটা তো আমার জানা নেই। মুফতি সাহেব হুজুর বললেন, ভাই এটা আমার জানা নেই। পরে আর একটা মাসলা জিজ্ঞেস করলেন, বললেন যে এইটা আমার তাহকিক নেই। আর একটা মাসলা জিজ্ঞেস করলেন, বললেন যে এটাও আমার জানা নেই। আরামসে ইনি বলে দিলেন একদম ইতমিনানের সাথে। আমি খুব আশ্চর্যজনিত হলাম যে উনি একটু সংকুচিত সংকোচবোধ করেন নাই, সেইভাবে ভাই আরামসে বলে দিলেন জানা নাই। তো তিন নম্বরটার ব্যাপারে হযরত মাওলানা হেমায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি বললেন যে হুজুর এই ব্যাপারে মুফতি মনসুরুল হক সাহেব এরকম মশলা বলছেন। তো তখন হুজুর বললেন যে এর মুফতি সাহেব এরকম বলে থাকলে হয়তো ওনার তাহকিক আছে, সেই হিসাবে বলছেন, এই মশলা আমার জানা নেই। হ্যাঁ, হুজুর বললে চুপ হয়ে গেলেন। আমার এত খুশি লাগলো, একজন বড় মুফতি সাহেবকে আমি এই প্রথম পাইলাম যে যিনি একসঙ্গে তিন তিন মশলার ব্যাপারে বললেন ইতমিনানের সাথে, যে আমার জানা নেই, আমার জানা নেই, আমার জানা নেই। তখন আমার ইকিন হয়েছে ইনি পাকা মুফতি সাহেব, তখন আমার ইতমিনান হয়ে গেছে ইনি বহুত পাকা মুফতি সাহেব। এই ছিল আমাদের বুজুর্গান দিনের শান মিয়া, কথা বুঝতেছেন ভাইরা? হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমুল্লাহর নিকট এক লোক ফতোয়া জিজ্ঞেস করার জন্য আসছে, মশলা জিজ্ঞেস করার জন্য আসছে, যে হুজুর একটা ফতোয়া জিজ্ঞেস করতে আসছে। তো বলছে লোকটা, হুজুর থানভী বললেন যে ভাই আমি তো ফতোয়া লিখিত দিই, কিন্তু এখন এই মুহূর্তে আমি ব্যস্ত, আমার ফুরসত নাই, আর আমি মৌখিক মশলা বলবো না, মৌখিক ফতোয়া বলবো না। ছোটোখাটো যে সকল মশলা সবাই জানে ব্যাপকভাবে ওলামায়ে কেরাম, সেগুলো তো বলা যায়, কিন্তু কোনো ভারী ব্যাপার, গুরুত্বপূর্ণ বিষয় অথবা যেটার ব্যাপারে সাধারণত লোকেরা জানে না ব্যাপকভাবে, এই সকল বিষয় তাহকিক ছাড়া তো বলা যায় না, লেখা যায় না। তাহলে থানুই বললেন যে ফতোয়া আমি লিখিত দিই, আমি মৌখিকভাবে বলি না, আর এক লিখিত দেওয়ার মতো ফুরসত এখন আমার নাই। ওই লোক খুব পরেশান করতেছে, হুজুর আমাদের ওই এলাকায় ভীষণ পরেশানি, এলাকার সব লোক আপনারে মানে, আপনার রেফারেন্স দিলেই সবাই এক ব্যক্তি মেনে নেবে, আপনি একটু মেহরবানি করে বলে দেন, আমি দেরি করতে পারতেছি না, আমার হাতে একদম সময় নেই। সেই জমানা যাতায়াত দুর্গম পথ, হ্যাঁ না, না রেলগাড়ি, না বাসের এত ইন্তজাম, না তো কোথার থেকে দূর থেকে আসছে এই লোক। তাহলে থানবী পরেশান হলেন যে কী করি। পরে হযরত থানভী বললেন যে আচ্ছা আমি লিখেই দিই। ওই যে কিতাবাদি দেখবেন, তাহকিক করবেন, যেটা হযরতের নিয়ম, সেই সুযোগটুকু আর ওই লোকের অতি ব্যস্ততার কারণে পাইলেন না। পরে মশলা সংক্ষিপ্ত লিখে দিছেন, সংক্ষিপ্ত লিখে দিয়ে মশলা লিখে দিছেন যে আচ্ছা ঠিক আছে। তো আমার হাওলা যখন মানবে তাই লিখে দিন, লিখে দিছেন। ওই লোক চলে গেছে, হযরত থানবীর খালি পেরেশানি অন্তরে বাড়তেছে। আল্লাহ ওয়ালাদেরকে আল্লাহবা কিভাবে পালেন আর হেফাজত করেন দেখেন। তো ওই লোক চলে গেছে, হযরত থানবীর খালি পেরেশানি লাগে, কি বললাম এই মশলা, আমার তো পেরেশানি লাগছে। চাইছে তাকে করে দেখি, কিতাবাদি বের করে দেখে যে ইন্না লিল্লাহ, আমি তো ভুল লিখে দিছি। কি হলো মামলা? আমি তো ভুল লিখে দিছি, হাকিমুল উম্মত থানবীর মামলা, এত বড় মানুষ। হ্যাঁ, এখন হযরত পেরেশান, ইন্না লিল্লাহ ইন্না লিল্লাহ, কি হলো? হ্যাঁ, কি বিরাট কাজ হয়ে ভুল হয়ে গেল, এত বড় গলত হয়ে গেল, আমি কি করি এখন? এখন এই লোকের কোথায় ঠিকানা, কি রাস্তাঘাট জানা নাই, সেই দিক জানাশোনা নাই। পরে হযরত এখন আল্লাহর দিকে মোতাবজ্জি হন, আল্লাহ এই লোকের আপনি ফিরে আনেন, আল্লাহ আমার এই ভুল মশলা জন্য এই লোক নিয়ে বলতে সুযোগই না পায়, আল্লাহ এই লোককে ফেরত আনেন আল্লাহ। হ্যাঁ, এই লোক যেন ফিরে আসে আল্লাহ, যে কোনো সুরত আপনি পয়দা করে দেন ভাই। নিরুপায় হলে তখন উপায় তো শুধু আল্লাহ, আশ্রয় তো শুধু আল্লাহ। হ্যাঁ, বিপদ থেকে উদ্ধারকারী তো শুধুই আল্লাহ, আর তো কেউ নেই। জনাব, সে ওই লোক লম্বা সময় পরে হঠাৎ ফিরত আসছে, কয় হুজুর আপনি ফতোয়া তো লিখে দিচ্ছেন কিন্তু আমি রাস্তার মধ্যে গিয়ে ফতোয়া পড়ে দেখি নিচে আপনার দস্তখত নেই। তখন আমি ভাবলাম যে এই মশলা নিয়ে দিলে তো মানুষ মানবে না, যে দস্তখত ছাড়া ওনার নাম বলতে শোনার দস্তখত নেই। তুমি উনি যদি লিখা থাকতেন তো দস্তখত অবশ্যই দিতেন, মুফতি সাহেবরা এই দস্তখত ছাড়া ফতোয়া দেন না। হযরত থানবী বিনা দস্তখতে কেমনে ফতোয়া দিবেন, এটা কোনোভাবে হইতে পারে না, তো এলাকার কোনো লোক মানবে না। শেষে আমি বাধ্য হয়ে আবার হুজুর ফেরত আসছি। হযরত হাকিমুল উম্মত থানবী বলেন, আমি আল্লাহর এত শুকর আদায় করলাম যে আল্লাহ এইভাবে আপনি এই বিপদ থেকে আমাকে বাঁচাই দিয়েছেন। তো মশলা বলা এত সহজ বিষয়, হ্যাঁ ফতোয়া দেওয়া তো সহজ বিষয় হলো। এখন মুফতি, কিছু মুফতি সাহেব এরকমও আছে, পত্রিকায় ঘটনা দেখলো ওইটার আলোকে এসে মশলা বলা আরম্ভ করে দিলেন। আফ্রিকায় গেলেন, ওখানে পত্রিকা একটা দেখলেন, হ্যাঁ না, দুবাই গেলেন পত্রিকায় কিছু দেখলেন, সৌদি আরব গেলেন পত্রিকায় কিছু দেখলেন। পত্রিকায় দেখলেই এটা লিখতে হবে না, বরং এটার তাহকিক করা চাই পূর্ণাঙ্গভাবে, যে আসলে যেখানের ঘটনা, যাদের ঘটনা, অথবা যে বিষয়গুলোর সাথে এই বিষয়, এই এই ফতোয়ার, এই মশলা, শরীয়তের মশলার সম্পর্ক, সেটা কতটুকু তথ্য নির্ভর, সেটা কতটুকু বিশ্বস্ত, কথা বুঝেন নেই। হ্যাঁ, একসময় আমাদের ওলামায় দ্বীনের কাছে লোকেরা ফতোয়া চাইছে, যখন মাইক নতুন নতুন আবিষ্কার হয়েছে, যে মাইকে যদি ইমাম সাহেব নামাজ পড়ান তো মুক্তাদিরা সেই আওয়াজ শুনে পিছন থেকে যদি ইক্তেদা করে, এমনি ইমামের আওয়াজ শোনা যায় না, কিন্তু ওই মাইকের আওয়াজ শুনে মুসল্লিরা ইক্তেদা করে, আল্লাহ আকবরের সঙ্গে আল্লাহ আকবর বলে তাকবীরে তাহরিমা বাঁধল, সেই ইমামের স্বামী আল্লাহ লিমান কি আল্লাহ আকবর বলে শুনলে রুকুতে গেল, স্বামী আল্লাহ শুনে রুকু থেকে উঠলো ইত্যাদি। হ্যাঁ, আল্লাহ আকবর শুনে সেজদা গেল, আরেক আল্লাহ আকবর শুনে সেজদা থেকে উঠলো, মানে শুনতেছে ইমামের ডাইরেক্ট আওয়াজ না, মাইকের আওয়াজ। এখন এটা আসলে তো ইমামের অনুসরণ করা ওয়াজিব, ইমামের অনুসরণ করতে, এবার আমি তো ইমামের অনুসরণ করতে পারলাম না, মাইকের আওয়াজ অনুসরণ করলাম, এতে নামাজ সহি হবে কি না, কি কথা বোঝেন না? মাইক যখন নতুন নতুন আবিষ্কার হয়েছে, তা আমাদের ওলামায়ে কেরাম, হ্যাঁ আমাদের মুফতিয়ানে কেরামের অনেক বিজ্ঞ মুফতিয়ানে কেরাম, তারা ফতোয়া দিলেন যে ভাই নামাজ সহি হবে না, কি কথা বোঝেন না? কেন? ইক্তেদা করতে হবে ইমামের আওয়াজ, অন্য কোনো আওয়াজের না। তো আওয়াজের কি সমস্যা এখানে, যে আমরা খোঁজ নিছি, মুফতি সাহেবরা বললেন আমরা খোঁজ নিছি যারা এই যন্ত্রপাতির আবিষ্কর্তা আবিষ্কারক না, ওই বিজ্ঞানীরা, তারা তাদেরকে আমরা জিজ্ঞেস করছি যে এই যে মাইকে আওয়াজ শুনে, এটা কি ইমামের আওয়াজ না প্রতিধ্বনি, ডাইরেক্ট সে ধ্বনি না প্রতিধ্বনি, কি কথা বুঝেন নাই? অনেক সময় দেখবেন যে দূরে এক জোড়ো চিৎকার দিলে একটা ওয়ালের মধ্যে গিয়ে ধুরুম সে আওয়াজ হয়, হ্যাঁ না, ওয়ালে বাড়ি খায় আওয়াজটা ফিরে, তাই না? মাইকে বললে তো এক জায়গায় গিয়া গাছের লোকে ওয়ালের লোকে বাড়ি খায়, আবার পাল্টা আওয়াজ হয়। এটা মূল আওয়াজটা না, ওই বাড়ি খাওয়ার পরের পরেরটা। কি কথা বুঝেন না? তো এটা মূল ধ্বনি না ইমামের, বরং এটা হলো প্রতিধ্বনি। তো যেহেতু ডাইরেক্ট ইমামের আওয়াজ না, অতএব ইমামের আওয়াজ না হলে তো ইমামের ইক্তেদাই হলো না। যখন ইমামের ইক্তেদা হলো না তো নামাজই হলো না। কি কথা বুঝেন নাই? হযরত মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি এটার খোঁজ নিতে থাকলেন, তাহকিক করতে থাকলেন যে ভাই আসলে বিষয়টা কি। আবার দেখা গেল বিজ্ঞানীরা বলতেছেন যে না, আমরা এটা এই আমাদের যথাযথভাবে যাচাই বাছাইয়ের পরে সিদ্ধান্তে আমরা আসছি যে চূড়ান্ত বিষয়টা হলো এই, আসলে এটা ইমামেরই নিজস্ব আওয়াজ, যিনি কথা বলেন তারই নিজস্ব আওয়াজ। মাইকের মানে মাইকের যন্ত্রপাতি সে আওয়াজটাকে বড় বানায় দেয়, ওই আওয়াজটাই ঠিক থাকে কিন্তু সেটাকে বড় বানায় দেয়। এটা একটা নতুন আওয়াজ না, অন্য কোনো আওয়াজ না, মূল মূলত ইমামেরই আওয়াজ। তখন মুফতি সাহেবরা ফতোয়া দিতে বাধ্য হলেন যে ঠিক আছে, ফের নামাজ হয়ে যাবে, মাইকের আওয়াজই আওয়াজের অনুসরণ করলেই নামাজ হয়ে যাবে, কারণ এটা ইমামেরই ইক্তেদার মধ্যে সামিল। কি কথা বুঝেন না? এজন্য তাহকিক করা চাই, বা উজলত কোনো ফতোয়ার মেজাজ হয় না। উজলত জলদি জলদবাজি যাকে বলে, হ্যাঁ না, তাড়াহুড়া করা তাড়াহুড়া করা তাড়াহুড়া করা মুফতিদের স্বভাব হয় না, মুফতিদের মেজাজ হয় না, হ্যাঁ না। এখন তরুণ ছেলেপেলেরা মুফতি সাহেব হয়ে যায় তো জলদি জলদি ফতোয়া দিয়ে দেয় অনেকে, এসা না করা চাই, হ্যাঁ না। হযরত মাওলানা তাকি উসমানি সাহেব, রফি উসমানি সাহেব, ওনারা ইফতার 2 বছর কমপ্লিট করা ছাত্রদেরকে বলে দেন যে তোমরা মুফতি না, তোমরা ইফতার পড়ছো 2 বছর, যাও এই ইফতার খেদমত করতে থাকো, দীর্ঘদিন পর তোমাদের মধ্যে এক মালাকা যখন পয়দা হবে, এক বিশ্বস্ত নির্ভরযোগ্য পাকা যোগ্যতা যখন পয়দা হবে, উম্মতের ওলামায় দিন যখন বলবেন যে ইনি মুফতি সাহেব, তখন তুমি মুফতি সাহেব। এই খালি পাশ করলেই ইফতা বিভাগ পাশ করলেই তুমি মুফতি সাহেব না, ইফতা কোর্স পাশ করলেই তুমি মুফতি সাহেব না, এটা ওনারা বলেন। একই কথা মারকাজুদ্দাওয়া থেকে, মারকাজুদ্দাওয়ার ওলামায়ে কেরাম বলতে থাকেন, তাই না? তো এভাবে দুইটা ওনাদের রেফারেন্স আমার জানা আছে, কারণ এরকম বললাম। তো আমাদের যারা এরকম বিজ্ঞ মুফতি আনেকরাম তারা ঠিক এই উসুলের উপরই চলেন, এগুলো তাদের সাগরীদেরকে শিষ্যদেরকে তারা বলেন, এভাবেই চলতে বলেন, হ্যাঁ না। তো এই বিষয়েও খেয়াল রাখা চাই, হ্যাঁ না, তাহকিক করা চাই, এলমের অনুসরণ, হ্যাঁ না, খেয়াল আর জজবার অনুসরণ না হয়। এখানে ওই তাহকিকে এলমের অনুসরণের বদলে জজবার অনুসরণ হয়ে যায়। কিছু মাসলা মাসাইল এরকম আছে যেগুলো কিছু লোকেরা এমনভাবে বলে বসেন, নিজের আবেগ তাড়িত হয়ে বলে বসেন। একই মাসলার ব্যাপারে যখন অন্যান্য মুহাককিনকে জিজ্ঞেস করা হয় তখন তারা পরিষ্কার বলে দেন যে ওনাদের বলা মশলাটা ভুল। কিন্তু এতদিনে তো এই মানুষদের মধ্যে, সমাজের লোকদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়ে গেছে। এজন্য কোনো নতুন বিষয়াদি জানলে তাড়াহুড়া না করা চাই, যে ভাই এখনও আমি বলবো না, চূড়ান্তভাবে আর জানি পাকাপাকিভাবে তারপরে বলবো, হ্যাঁ না। এই আল্লাহ পাক জাল্লা জালালু আম্মানা ওয়ালু আমাদেরকে সহিভাবে চলার জন্য তৌফিক দেন, সিরাতুল মুস্তাকিমের উপর চলার তৌফিক দান করেন। এই বিষয়ে কিছু আরও এরকম মেশালও মনে আসছে এখন, যে ইদানিংকার কিছু ঘটনা, যে কীভাবে ওলামায়ে কেরাম এহতিয়াত করেন এবং তাহকিক করেন তারপরে সিদ্ধান্ত নেয়, এরকম বিষয়। কিন্তু ভোরবেলা আপনাদের আরামেরও কিছু আরামের সময়, এখন কিছু মামুলাত পুরা এখনও পুরা করা বাকি রয়েছে, সেজন্য এখানেই বাস কথা সমাপ্ত করি, নাহলে আরও লম্বা হবে। বাস ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীম।
হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর বয়ান যেখানে বয়ান করেন সব বয়ান নেটের মাধ্যমে, টেলিগ্রামের মাধ্যমে পাওয়া যাচ্ছে। হযরতুল্লাহ দামাত বারাকাতুহুর যখন বয়ান করেন, বয়ানটা আমরা দেশ বিদেশ থেকে, দুনিয়ার যে কোনো জায়গা থেকে আমরা পেতে পারি। এই জন্য মুফতি শহীদ ইসলাম সাহেবের নম্বরে যোগাযোগ করবেন, 01715 8068। 80 18 69
অনেক সোজা করে দিছে।